ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ক্রিস্টমের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই কোনো বিষয়ে ভিত্তিক আলোচনা করার জন্য আদব সম্পর্কিত। একজন মানুষের জীবনে আদব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যত আদববান হয় সে সফলতা তত উঁচু শিখরে পৌঁছাতে পারে। তো এই বিষয়ে আমরা যেন সফলতার উঁচু শিখরে পৌঁছাতে পারি বা আমরা যেন সমাজের মুখে ভালো হতে পারি, উত্তম ব্যক্তি হিসেবে নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে পারি, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। আদব কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা আজকেও শুনবো। মোবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন নুরুলামিন ভাই, তার থেকে এর পূর্বে আসুন আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকাত শ্রবণ করে নিই। রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন, রাসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করে তার 80 বছরের গুণা ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাক বাস্তবে কি এমন একটি আমল যে আমল করার দ্বারা মানুষের লাভ হয়? ক্ষতির কোনো সম্ভাবনাই নেই বা মাইনাস আর কোনো সম্ভাবনা নেই, শুধু নেকি আর নেকি, উপকার আর উপকার। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। বিশেষ করে জুমার দিন একটি আর নেকি 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তো আমরা যেন নিজের সময়কে কাজে লাগাই, যখনই জুমার দিন আমরা পাবো, জুমার দিনে যেন আমরা অধিকারে দুরুদে পাক পাঠ করি। আসুন দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠান দেখব। এই অনুষ্ঠানে যে সকল বিষয় আমরা শিখতে পারব তা নিজে মনে রাখবো, নিজে আমল করব, পাশাপাশি অপরের নিকট পৌঁছে দিব। এই অনুষ্ঠানে যেই পয়েন্টগুলো খুবই চমৎকার ভালো লাগবে তা আমরা লিখে রাখব, যাতে পরবর্তীতে আমরা এগুলো দেখতে পারি, পড়তে পারি, পড়ে যেন নিজেরা আমরা এর উপরে আমল করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, মুবাল্লিগে দাওয়াত ইসলামী নুরুলামিন ভাই আমাদের সাথে আছেন, আর তার কাছ থেকে আমরা জানবো আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব, কার আদব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। নুরুলামিন ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা শিখবো হচ্ছে যারা আমাদেরকে এই আদবটা শিক্ষা দেবেন তাদের আদব আমরা,
সুবহানাল্লাহ,
অর্থাৎ একজন শিক্ষকের আদব, একজন শিক্ষকের আদব কিভাবে করা যায়, শিক্ষকের আদবটা কেন জরুরি, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, বিষয় আমরা শুনে নিলাম, জেনে নিলাম যে শিক্ষকের আদব, একজন টিচার যিনি আমাদের শিক্ষাগুরু, যিনি আমাদেরকে শিক্ষা দান করেন, যে বিষয়টি নুরুলামিন ভাই বললেন যিনি আমাদেরকে আদব শিখান, এমন ব্যক্তির সম্পর্কে আমরা জানবো যে তার প্রতি আমাদের কেমন আদব করা উচিত, গার্জিয়ান হোক বা ছাত্র হোক, যারই হোক, টিচারের প্রতি কেমন আদব রক্ষা করা উচিত। বর্তমান সমাজে অনেক এরকম দেখা যায় যে আমাদের মধ্যে এই জিনিসটির মধ্যে কমতি এসে গেছে, আমরা এটাকে একটু ওজনে মাপার চেষ্টা করি। হ্যাঁ, সে আমাকে শিক্ষা দিচ্ছে, ঠিক আছে, তাকে তো আমি টাকা দিচ্ছি, আমি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিচ্ছি, ঠিক আছে, আমি তো বেতন দিচ্ছি। না, বেতন এটা আলাদা বিষয়, কিন্তু টিচারের যে জ্ঞান দেওয়া এটা আলাদা বিষয়, যা আমরা লক্ষ টাকা দিও বা যার কোনো মূল্য নেই, টিচারের যেই জ্ঞান আমাদেরকে দান করে এটার কোনো মূল্য নেই, অমূল্য একটি বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষকের আদব করার তৌফিক দান করুক। শিক্ষকের মর্যাদা আমাদের বোঝা উচিত, পাশাপাশি বুজুর্গানের দিন তারা কিভাবে শিক্ষকের আদব করেছেন, এ সকল বিষয় যদি আমরা শুনি তাহলে আমরাও নিজেদের ভিতরে চেঞ্জ, পরিবর্তন নিয়ে আসতে পারবো যে আমারও টিচারের প্রতি কেমন আদব রক্ষা করা উচিত। নুরুল আমিন ভাই, আপনার কাছে আসবো শুরুতেই, যে আমাদেরকে একজন শিক্ষকের মর্যাদা বা শিক্ষকের প্রতি কিরূপ আচরণ করা উচিত, এ সকল বিষয় যদি কিছু মাদানী ফুল আমাদের দর্শকের উদ্দেশ্যে দিতেন।
যে আসলে শিক্ষক এমন একজন ব্যক্তি, তার সামনে আমাদের এমন অন্তরে থাকা উচিত, তার সম্মান এমন করা উচিত যাতে তিনি এলেম দেওয়ার ক্ষেত্রে উদার হয়ে যান, তিনি যাতে আমাদের প্রতি এমন সন্তুষ্ট হন যাতে তিনি আরও বেশি এলেম আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আপনি সাহাবায়ে কেরামের দিকে তাকান, যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের দরস দিতেন, তখন সাহাবায়ে কেরাম কীরকম আদব করতেন, যে তারা বসতেন এমনভাবে বসতেন যে তাদের ওপর পাখিরা এসে বসে যেত, পাখি বসে যেত, পাখি মনে করতো যে এটা জড় বস্তু। আদব অবস্থায় এমন আদব করতেন যে পাখিরা মনে করতো এটা জড় বস্তু, তাদের উপর এসে বসে থাকতেন কিন্তু তারা নড়াচড়া করতেন না, এমন আদব করে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে ইলমের দরস দিতেন, তারা দুজানো হয়ে সুন্দর করে বসে যেত। তদুরূপ আমরা আরও যদি বিশেষ করে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা খেয়াল করি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন তিনি এহলোক গমন করেন, তার বয়স ছিল মাত্র 13 বছর। ও অবস্থায় তিনি বসরার তিনি একজন শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন, 13 বছর বয়সে।
জি,
তো ওই সময় তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন, ধীরে ধীরে তিনি আরও বিভিন্ন শহরের শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন, এমনকি তিনি একেবারে মদিনা মুনাওয়ারার শিক্ষক হিসেবেও তিনি একবার নিয়োগ প্রাপ্ত হলেন। তো আসলে যখন তিনি এমন জ্ঞান অর্জন করলেন যে তার ব্যাপারে যদি আমরা বলি যে তাফসীর তার ছাড়া তো অসম্পূর্ণই, কারণ তাফসীরের যত কিতাব পাবেন
তার থেকে
মূল হচ্ছে তিনি,
তাফসীর ইবনে আব্বাস।
ওই তাফসীর ইবনে আব্বাস থেকে অন্যান্য যে তাফসীর গ্রন্থ রয়েছে তারা রেফারেন্স দিয়ে তাকে ভিত্তি করে তারা কিন্তু তাফসীর প্রণয়ন করেন। এমন একজন শখসিয়াত, তিনি বলেন যে তার জ্ঞান অর্জনটা কিভাবে হয়েছে, তিনি বলেন যে আমি বিভিন্ন জায়গায় ইলেম অর্জনের জন্য আমি ঘোরাফেরা করতাম, এক দেশ থেকে আরেক দেশ, সকাল দুপুর রাত্র যখনই আমি সুযোগ পেতাম আমি ইলম অর্জনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহের জন্য আমি চলে যেতাম। একবার এমন হলো যে তিনি এক হাদিস সংগ্রহের জন্য একজনের বাসায় গেলেন, ওই সময় ছিল দুপুরবেলা, সে ঘুমিয়ে আছে, এমন রোদ উত্তাপ ধুলিবালি, তিনি কি করলেন বাইরেই, যেহেতু ক্লান্তিকর সফর ছিল, তিনি ওই বাইরেই ইনি শুয়ে গেলেন ধুলিবালির মধ্যে। যখন তিনি ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠলেন, উঠে যখন দেখলেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন ইলমের ময়দানে এমন একজন শখসিয়ত, তিনি তার দরজার সামনে শুয়ে আছেন, তিনি বললেন যে ইয়া সাইয়্যিদি, আপনি যদি বলতেন আমি তো আপনার কাছে চলে যেতাম, আপনি আমার এখানে তো এসেছেন, আমার বাড়ির সামনে আপনি, ঘরের সামনে আপনি শুয়ে আছেন ধুলিবালির মধ্যে। তা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছাত্র শিক্ষকের কাছে আসবে ইলম অর্জনের জন্য, শিক্ষক ছাত্রের কাছে নয়।
বাস্তবে কি, যখন আমাদের তৃষ্ণা লাগে আমরা কিন্তু পানি অর্থাৎ নদীর কাছে যাই, আমাদের প্রয়োজন হলে আমরা পানির কাছে যাই, পানি আমাদের কাছে আসে না। আর খুবই চমৎকার দর্শকবৃন্দ, একটু খেয়াল করুন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন কি টিচারের কাছে, অর্থাৎ কারো কাছে শেখার জন্য, হাদিস সংগ্রহের জন্য গিয়ে, যিনি টিচার তাকে বিরক্ত করলেন না, যে তার মনে হয়তো কষ্ট আসতে পারে, তিনি কি করলেন বাইরে অপেক্ষা করলেন যতক্ষণ না তিনি ঘর থেকে বাইরে আসেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কি, আমরা নিজেরা যখন যাই কোথাও জ্ঞান অর্জন করার জন্য, যদি দরজা লাগানো থাকে এমনভাবে আমরা নক করি যে ভিতর থেকে অনেক সময় দেখা যায় টিচার বিরক্ত হয়ে যায়, অনেক সময় দেখা যায় টিচার কিছু বলেও দেয়। তো দেখুন, একটু কম্পেয়ার করি, আজকের অনুষ্ঠানে আমরা আমাদেরকে একটু ওজনে মাপার চেষ্টা করি যে আমাদের বর্তমান অবস্থা কি আর আমাদের কি করা উচিত। কেননা মনে রাখবেন, একটি সমাজকে যদি আপনি ভালো দিকে কনভার্ট করতে চান তাহলে টিচারের গুরুত্ব অপরিসীম, একটি জাতিকে, একটি সমাজকে যদি আপনি খারাপ করতে চান একজন টিচারই যথেষ্ট। তো ওই টিচারের প্রতি আমাদের কেমন আদববান হওয়া উচিত, আর টিচারও কেমন হওয়া উচিত। আসলে বাস্তবে কি আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের মধ্যে ওই বিষয়টি নেই, নিজেদের মধ্যে যে টিচারের যে একটা সম্মান, ওই সম্মানটা আমরা দিয়ে থাকি না। যেভাবে বুজুর্গানের দিন সম্মান করেছেন, বুজুর্গানের দিন টিচারদের অনেক সম্মান আদব রক্ষা করতেন, খেয়াল রাখতেন যেন টিচার কষ্ট না পায়, টিচার কোনো মনে কষ্ট পাবে এমন বিষয়, সামান্য থেকে সামান্য বিষয় থেকে তারা ওই বিষয় থেকে বিরত থাকার চেষ্টা করতেন।
জি আসলেই, যে আমরা এরকমভাবে বুজুর্গানের দিন যদি দিনের ঘটনাগুলো দেখি, আপনি বিশেষ করে আমাদের যে মাজহাবের ইমামগণ,
জি
বিশেষ করে সবার আগে আমি বলতে চাই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার কথা যদি আসি, তিনি একটি পার্টিকুলার মাসালার মধ্যে তিনি আটকে গেলেন। তাকে কেউ প্রশ্ন করলেন যে কুকুর কখন বালক হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও হাসবেন হয়তো, যে এটা কোনো প্রশ্ন হলো, কুকুর কখন বালক হয়, এটা কি একটা মাসালা হলো? হ্যাঁ, আমাদের সমাজে এমন ব্যক্তিরা রয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, টিচারকে বিভ্রান্ত করার জন্য বা আলিমদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক সময় এরকম প্রশ্ন করে।
জি,
তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছেও এই প্রশ্নটা যখন করা হলো, তিনি বললেন, তার একটা ইয়া ছিল, অভ্যাস ছিল, যখনই কেউ তাকে কোনো প্রশ্ন করতেন তিনি সাথে সাথে উত্তর দিতেন না, চেষ্টা করতেন। অনেকে আমরা কি করি, আমরা যারা সাথে সাথেই
প্রশ্ন করতে দেরি,
প্রশ্ন শেষও হয় না, প্রশ্ন শেষ হওয়ার আগেই আমরা উত্তর দিয়ে ফেলতে চাই। তো ইমামে আজম আবু হানিফার এর অভ্যাস ছিল, যখনই তাকে কেউ প্রশ্ন করতেন সময় নিতেন, সময় নিয়ে তিনি গভীর চিন্তা ভাবনা করে তারপরে উত্তর দিতেন। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার থেকে কিছু সময় নিলেন, তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন যে কুকুর কখন বালক হয়। তখন চিন্তা করতে করতে অনেক পেরেশানগ্রস্ত হয়ে গেলেন, উত্তর খুঁজে পাচ্ছেন না। তিনি যখন এরকম চিন্তা অবস্থায় হাঁটছেন, এক মুচি যখন তাকে দেখলো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এতই চিন্তিত যে তিনি বারবার হাঁটছেন, তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ওই মুচি বললেন যে ইয়া সাইয়েদি, আপনি এত পেরেশানগ্রস্ত কেন, এত চিন্তিত কেন? তো তিনি দেখুন, এটাও একটা ওস্তাদের জন্য এটা একটা মেসেজ, যে আমরা অনেক সময় শিক্ষক হলে কি করি, যে অনেক ছোট যদি হয় বা মানে আমার থেকে জ্ঞানে কম হলে বা অন্য কেউ হলে, সাধারণ মানুষের কাছে আমি সেটা কখনোই বলি না।
অর্থাৎ ইলিমের, জ্ঞানের যে ফিল্ড রয়েছে এর মধ্যে আমরা চেষ্টা করি যে যারা বড় আছে তাদের কাছে যেতে, যে আর ছোটদেরকে আমরা অতটা কেয়ার করি না, তাদেরকে তিরস্কারের চোখে দেখি,
তিরস্কারের চোখে দেখি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি অকপটে তিনি তার মাসালার ব্যাপারে বললেন যে আমি এখানে আটকে গিয়েছি যে কুকুর কখন বালেগ হয়, এই অ্যান্সারটা আমি খুঁজে পাচ্ছি না, এটা সমস্যার সমাধান আমি করতে পারছি না। তখন ওই মুচি খুব সুন্দরভাবে বলল যে আপনি একজন এত বড় একজন আলিম, আপনি এটা পাচ্ছেন না? এটা তো মানে কুকুর যখন এক পা খাড়া করে প্রস্রাব করে তখনই সে কুকুর বালেগ হয়ে যায়। তো তিনি শুনে খুব খুশি হলেন যে আমার সমস্যার সমাধানটা হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আদব দেখেন, ওস্তাদের আদব কাকে বলে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখনই ওই মুচিকে দেখতেন সাথে সাথে তিনি দাঁড়িয়ে যেতেন। তার
আল্লাহ আল্লাহ আল্লাহ,
একজন শিক্ষক ওই জমানায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মতো এত মাসালা কেউ সমাধান করতে পারে না। এমন একজন জ্ঞানী ব্যক্তি যখন একজন মুচিকে সম্মান করতে পারে, সে একটা মাসালা শিক্ষার জন্য,
দেখেন এখানে কিন্তু যেটা চিন্তার বিষয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু নিচ্ছেন না ইমাম আজম,
না না,
রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটি প্রশ্নের উত্তর শুধু জেনেছেন, তো তাকে কেমন সম্মান করছেন। ওই আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা স্মরণে চলে আসলো,
আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো আরো মহান, তিনি তার একটা বাণী, সেই বাণীটা হচ্ছে যে যার থেকে আমি একটা অক্ষরও শিখলাম সে আমার মনিব, আমি তার গোলাম, সে যা চাইবে আমার থেকে করিয়ে নেবে। দেখুন তাদের মধ্যে কিরকম তাকওয়া, তাদের মধ্যে চিন্তা চেতনা কিরকম, আর আমাদের চিন্তা চেতনা কি
বর্তমানে তো এমন দেখা যায়, নলেন ভাই কি বলবো, যে মানুষ টিচারদেরকে সম্মান কি করবে? টিচারদের সাথে দেখা যায়, যেটা আমি শুরুতে বলেছি, অনেক সময় দেখা যায় যে টিচার যে ক্লাসে যায় না, তার মনে এটা ভয় থাকে যে আমি গিয়ে কারোর সাথে যেন, আমার কোনো ছাত্রের সাথে যেন খারাপ ব্যবহার যেন না হয়ে যায়। অনেক সময় দেখা যায় আসলে যখন 10 জন শিক্ষার্থী বা 10 জন লোক একসাথে থাকে, কেউ না কেউ একটু দুষ্টামি করে, তখন 10 জন যদি এরকম করতে থাকে, তখন একজন ব্যক্তি যিনি কন্ট্রোল করছে, অনেক সময় কন্ট্রোল তার সরে যায়, করতে পারে না, তখন রাগের বশবর্তী কিছু বলে দিল। তো টিচার এখন বর্তমানে ভয় পায় যে আমি যাচ্ছি যেন কোনো ছাত্রের সাথে যেন না হয়, যদি আবার ছাত্র কিছু বলে দেয় তখন আমার সম্মান যাবে। একটি কথা আমি ঘটনা শুনেছিলাম এক ব্যক্তি থেকে, এক লোক থেকে, সে বলল যে তার স্কুলের পড়ার সময় একবার এমন হলো, এক টিচার কোনো এক ছাত্রকে কিছু বলেছে, বলার পরে এরপরে ওই ছাত্র সে কী করলো, যখন স্কুল শেষ হলো, ছুটি হলো, সে তার বন্ধুবান্ধব এনে ওই টিচারকে নির্যাতন করলো, মারলো, এমনকি তার পা ভেঙে দিল, এমন হলো। তো আসলে এই ঘটনা ঘটে, ঘটে না এমন না, আবার সমাজের মধ্যে ভালো ছাত্রও আছে। তো আমাদের উচিত আমরা যেন এই কাজগুলো থেকে বিরত থাকি যারা টিচারদের সাথে খারাপ ব্যবহার করে। আপনার জীবনকে সুসংগঠিত, আপনার জীবনকে ফুটিয়ে তুলছে একজন টিচার, তো এই টিচারের সাথে খারাপ ব্যবহার করা কিভাবে পসিবল, আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক। অনেক সময় দেখা যায় নুরুল আমিন ভাই, গার্জিয়ান যারা রয়েছে না, তারাও কিন্তু সন্তানকে একটু উস্কে দেয়। উস্কে দেয় বলতে, কারো গার্জিয়ান যদি কোনো শিক্ষার্থীর গার্জিয়ান, তারা যদি একটু পয়সা বিত্তশালী হয়, প্রভাবশালী হয়, তো তার সন্তান যে আছে তার সন্তানের দাপটও কিন্তু অন্যরকম থাকে। যেমন আমি এলাকার কাউন্সিলর, তো আমার ছেলে যে স্কুলে গিয়েছে, বাস টিচাররা আমার ছেলেকে ভয় পেতে হবে, আমার ছেলে এমন থাকবে। কিন্তু আমাদের বুজুর্গানের দিনদের কথা যদি আমরা স্মরণ করি,
বুজুর্গানের দিন তো আমরা অবশ্যই আছে, এবং আমরা যদি আমাদের বই পাঠ্যপুস্তকেও খেয়াল করি, পাঠ্যপুস্তকেও কিন্তু ওই শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে একটি কবিতা রয়েছে। সেই কবিতার মধ্যে আমরা জানি যে বাদশাহ আলমগীর তিনি একজন বাদশাহ ছিলেন, আমাদের এই উপমহাদেশে তিনি একজন একজন বাদশাহ ছিলেন, তিনি তার চেয়ে ক্ষমতাধর আমাদের উপমহাদেশে কেউ ছিল না ওই সময়ে ওই সিচুয়েশনে। এমন একজন বড় বাদশাহ হওয়ার পরেও দেখলেন তার সন্তানকে একজন শিক্ষক পড়াচ্ছিলেন, তো ওই শিক্ষক একদিন আসলেন, দেখলেন যে ওই শিক্ষক অজু করছে আর তার ছেলে পানি ঢেলে দিচ্ছে,
পানি ঢেলে দিচ্ছে।
তো এটা দেখে যখন তাকে ডাকা হলো, ডাকার পরে শিক্ষক তো মনে করতেছে যে আমার তো আজকে খবর আছে, কি জানি বলে ফেলে,
বাসার ছেলেকে দিয়ে কাজ করিয়েছি,
ছেলেকে দিয়ে কাজ করিয়েছি, কি জানি বলে। তো যখন ওই শিক্ষক গেলেন, তখন তার চিন্তা উল্টে গেল, বাচ্চা বললেন যে আপনি তো আমার ছেলেকে আদব শিক্ষা দিচ্ছেন না, কিভাবে যে আপনি অজু করছেন, আমার ছেলে শুধু পানি ঢেলে দিচ্ছে আর আপনার পা তো ধুয়ে দিচ্ছে না, আমার ছেলে যদি আপনি অজু করতেছেন, আমার ছেলে যদি পাটাও ধুয়ে দিত, তাহলে মনে করতাম যে আমার ছেলের আদব হয়েছে, আপনার আমার ছেলেকে আরেকটু আদব শিক্ষা দিব। তো তার চাইতে তো ক্ষমতাধর কেউ নাই এখানে। আচ্ছা, ক্ষমতা থাকলেও একটা চিন্তা করেন যে আপনার ছেলেকে আপনি, আপনার সন্তানকে আপনি কি করতে, শিক্ষা গ্রহণের জন্য শিক্ষকের কাছে পাঠিয়েছেন, আপনি তো আপনার ক্ষমতার দাপট যদি দেখাইতেন, দেখানোর চিন্তা করতেন, তাহলে তো আপনি শিক্ষকের কাছে পাঠাইতেন না, ঠিক না? তো আপনাকে মনে করতে হবে যে আপনি একজন গার্ডিয়ান, জাস্ট এ গার্ডিয়ান। যখন আপনি, আপনার এই চিন্তাটা না আসবে যে আমি আলাদা, সবার থেকে আলাদা, তখন কিন্তু আপনার ছেলেকে সে পুতুলের মতো সাজাই রাখবে, হ্যাঁ, সাইড করে রাখবে, এ কাউন্সিলের ছেলে, এ এটার ছেলে, আলাদা করেই রাখবে।
সে পড়া পারলেও কিছু বলবে না,
না পারলেও কিছু বলবে না।
আর যখন এই সুযোগটা যখন ওই ছেলে পাবে, দেখা যাবে ছেলে বিগড়ে যাবে।
হ্যাঁ, বিগড়ে যায়, মানে এরকম তো অহরহ দিয়ে আমাদের সমাজে।
আমরা কিন্তু আমরা বলে থাকি যে বড়লোকের ছেলেরা পড়ালেখা বেশি করতে পারে না,
হ্যাঁ,
গরিবের ছেলেরা ওই বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে তারা পড়ার সুযোগ পায়, বড়লোকের ছেলেরা পায় না। কেন পায় না? তারা তো ওই যে,
এটাও একটা বড় একটা বড় একটা ফ্যাক্টর যে তারা যে শিক্ষকের কাছে যায়, ওই শিক্ষক তাকে ভয় পায়।
জি,
শিক্ষক যখন কাউকে ভয় পায় যে একে যে কিছু একটা বলবো, এ পারতেছে না, একে যে একটা কিছু বলবো, তো এ তো উল্টা পাল্টা বলে দেবে, এ উল্টা পাল্টা না বললে গার্ডিয়ান উল্টা পাল্টা বলে দেবে, এই ভয়ে সে কি করে, তাকে পুতুলের মতো সাজায় রাখে, ওই কিছু শিখায়, যতটুকু শিখাইতে পারে তো শিখাইলো, অন্যথায় মানে এরকম হয়, তবে হ্যাঁ সবাই তো এরকম নয়, একরকম নয়, কেউ আছে এই ব্যাপারে। আমরা একজন বড় একজন প্রেসিডেন্টের কথাও শুনি, তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য সে একজন প্রধান শিক্ষকের কাছে এমন চিঠি একটা লিখেছে, সেই চিঠিটা আজকে মানে ফেমাস হয়ে গেছে, যে তার সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য, তার ছেলেকে বিনয় শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সে মানে খুবই উৎসাহ দিয়েছে, তাকে ভয় দেখানোর জন্য, যে তাকে শাসন করার জন্য বলা হয়েছে যে আমার ছেলেকে শাসন করবেন, প্রহার করেন বা না করেন কিন্তু আমার ছেলেকে কিন্তু অবশ্যই আপনি শাসন করবেন।
পূর্বে দেখতাম এরকম হতো যে গার্জেন যারা ছিল তারা বলতো, স্যার হাড় দিয়ে আপনার মাংস আমার, এরকম আর কি কিছু বলে দিত আর কি,
মানে হাড়গুলো আমার, গোশগুলো আপনার,
গোশগুলো আপনার, অর্থাৎ আপনি ওকে মারেন ধরেন যাই হোক তাকে মানুষ বানিয়ে ই করবেন।
হ্যাঁ,
আসলে দর্শকবৃন্দ আমাদের উচিত নিজেদের যারা গার্জিয়ান রয়েছে সন্তানদেরকে এমন ফ্রিডম যেন আমরা না দিই, বরঞ্চ উস্তাদের গুরুত্ব যেন আমরা তুলে ধরি ছাত্রের মধ্যে। টিচারদের অনেক সম্মান রয়েছে, আর এই সম্মানটা মূলত আমরা জাগিয়ে তুলতে পারি যারা পিতামাতা আছে। তো পিতামাতাদেরও অনেক করণীয় বিষয় রয়েছে, পাশাপাশি টিচার যারা হয় তাদেরও কিছু দায়িত্ব রয়েছে নিজেদের ছাত্রদেরকে গুছিয়ে নেওয়া। আসলে দেখা যায় অনেক সময় অনেক ছাত্র অহংকার করে, অহংকারে বশবর্তী হয় কি বলে, যে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে গ্রাম এলাকা বা ছোট ছোট শহরগুলো রয়েছে, সেখানে কেউ ইন্টার পাস করলো, সে টিউশনি করছে বা পড়াচ্ছে, বা স্কুলের টিচার সে ছাত্র পড়াচ্ছে, পড়াতে পড়াতে এক সময় ছাত্র তার চেয়ে বেশি, যেমন মনে করেন সে মাস্টার্স করে নিল, সে বড় ডিগ্রি করে নিল, তো তখন ওই ছাত্রের ভিতরে একটা অহংকার চলে আসে। কি অহংকার, আরে যে আমার শিক্ষক এ তো ইন্টার পাস মাত্র, আমি তো মাস্টার্স কমপ্লিট।
আপনার এই কথা দিয়ে আমার একটা কথা মনে পড়লো, একটা ঘটনা রয়েছে, যিনি একজন খালদ নামক একজন ভাষাবিজ্ঞানী ছিলেন, তার থেকে তিনি ওই ভাষা এর কিছু শিক্ষা তিনি গ্রহণ করলেন। তো ইনি তো একজন প্রসিদ্ধ
মাঝহাবের ইমাম,
মাঝহাবের ইমাম
বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা,
বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি এত বড় একজন আলিম হওয়ার পরও, এত একজন ফকিহ হওয়ার পরও, তিনি যখন ওই তার যে শিক্ষক, সেই শিক্ষক যখন আসতো তার সামনে তিনি বসতেন না, সমচেয়ারে তিনি বসতেন। চিন্তা করছেন যে তার মধ্যে কিন্তু ইলমে আমলে তাকওয়ায় কোনো
কমতি নেই,
কমতি কি, কখনোই তার সমকক্ষ তিনি হতে পারবেন না। একটা মানে একটা
ভাষাবিদ,
পার্টিকুলার একটি জ্ঞানে তিনি বিজ্ঞ, যার কারণে ওইখানে ওইটা তিনি শিখেছিলেন, অথচ তার মধ্যে কি তাকওয়া যে তিনি কখনোই তার সমকক্ষ চেয়ারে বসতেন না।
আমার টিচার আমাকে একটি ঘটনা শুনিয়েছিল এরকম, যে একবার এক ঠিক যেই কথা আমরা বলছি, গ্রামের টিচার, গ্রামের টিচার সে অল্প কিছু পড়েছে, তো তার যে ছাত্র ছিল তাকে সরু সরে ক খ এখান থেকে, অর্থাৎ একেবারে যে বুনিয়াদি যেগুলো প্রাথমিক যে শিক্ষাগুলো দিল, এরপর ছাত্র কী করলো, শহরে গেল, শহরে গিয়ে ডিগ্রি অর্জন করলো, এরপর আসলো যে আমি এলাকার সবচেয়ে বড় বিজ্ঞ এবং আমি সবচেয়ে বেশি শিক্ষিত। তখন সবাই টিচারের কাছে বললো, পরে বললো যে আসলে যে যেমন, এরপর এক সময় কী হলো, টিচারের সাথে সে কিছুটা প্রতিযোগিতা করার চেষ্টা করলো, যে সে কি পারে, আমি তো অনেক কিছু জানি, সে কিছু জানে না, আমি অনেক, আমি এতটুকু পড়েছি। তখন টিচার বললো ঠিক আছে এক কাজ করি, তুমি অনেক কিছু জানো, কালকে বা এমন সময় আমরা সবাইকে নিয়ে বসি, দেখি তোমার জ্ঞান কতটুকু আর আমার জ্ঞান কতটুকু। ঠিক আছে, একটা সময় নির্দিষ্ট হলো, গ্রামে সবাই আসলো, এসে এরপরে দুজন প্রতিযোগিতা শুরু হবে। তখন টিচার বলল, আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেটার উত্তর দিবে, যদি তুমি এটার উত্তর দিতে পারো তাহলে আমি ভাববো যে তুমি আমার চেয়েতে বেশি শিক্ষিত বা আমার চেয়েতে বেশি জানো। তো বললো ঠিক আছে বলেন। তো বললো যে তোমাকে তো আমি সরু স্বরে ক খ যেগুলো প্রাথমিক স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণমালা তো আমি পড়িয়েছি না? বললো হ্যাঁ আপনি পড়িয়েছেন। ঠিক আছে, আমি আমার ইলিমটা আমি তোমার থেকে ফিরিয়ে নিলাম, আমি এই বর্ণমালাগুলো ফিরিয়ে নিলাম, এই বর্ণমালা ছাড়া তুমি একটা বাক্য বলে দেখাও। এখন সে কি বলবে, এটা তো কোনোভাবে সম্ভব নয় যে সরু সরে মানে ওই প্রাথমিক এই বর্ণমালা ছাড়া সে শব্দ কীভাবে তৈরি করবে, যেটাই করবে এটা তো। এই দ্বারাই একটু বোঝানোর জন্য আর কি বলা হয়েছে যে টিচার টিচারই হয় আর যে ছাত্র সে ছাত্রই থাকে, হয়তো বা মর্যাদার দিক দিয়ে সে বেড়ে গেল কিন্তু তারপরও সে তার টিচার।
বর্তমানে দেখা যায় সোহেল ভাই, বর্তমানে দেখা যায় যে একজন প্রাইমারি শিক্ষক সে কিন্তু বুনিয়াদি শিক্ষাটা দেয়,
প্রাথমিক শিক্ষা,
প্রাথমিক শিক্ষাটা যে দেয়, তো তিনি কিন্তু বুনিয়াদি শিক্ষাটা দেয়, ভিত্তিটা তৈরি করে দেয়। দেখা যাচ্ছে সেই ছাত্রটা পড়ে পড়ে সে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হোক, যেটাই হোক, তার বুনিয়াদ কিন্তু ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক। তো এখন সে যদি ওই শিক্ষকের মর্যাদাটা না দেয়, সেই মর্যাদাটা যদি সে না দেয় যে আমি আমার শিক্ষককে মর্যাদা দেব না, তাহলে কিন্তু সে তার ইলমের যেই রুহানিয়তটা থাকলো না, মূলত সে কিন্তু শিখেছে যা কিছু অর্জন করেছে ওই যে বৃত্তি, ওটা
বৃত্তিটা।
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সারা বিশ্বেই এটা খুবই মানে শোচনীয় অবস্থা যে আমরা প্রাইমারি সেক্টরটাকে গুরুত্ব দিচ্ছি,
গুরুত্ব দিচ্ছি না,
মানে প্রাইমারি টিচারদেরকেও গুরুত্ব দিচ্ছি না এবং সেক্টরটাকেও গুরুত্ব দিচ্ছি না। যার কারণে হচ্ছে কি, বর্তমানে আমাদের দেশ হয়তো উন্নত হচ্ছে কিন্তু শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধসে পড়ছে, সমাজে শিক্ষা ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে ধসে পড়ছে। এর বড় একটা কারণ হচ্ছে যে আমরা যাদের থেকে বুনিয়াদ অর্জন করছি তাদেরকে রেসপেক্ট করছি না, তাদের সম্মানটা দিচ্ছি না। এজন্য আমাদের উচিত যে শুরু যারা করেছে, হয়তো তারা খুব মানে অল্প শিক্ষিত, হয়তো তারা অল্প বেতনে চাকরি করে, হয়তো তারা জীবন যাপনের মধ্যে নিচু পর্যায়ে অবস্থান করছে, কিন্তু তারাই কিন্তু আমাদের
সর্বক্ষেত্রে আমাদের যারা টিচার যারা রয়েছে তাদের আদব বজায় রাখা উচিত। আরো কিছু বিষয় যেহেতু একেবারে সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ভাবে একজন ছাত্রের যখন একজন শিক্ষক ক্লাসে আসবে বা স্কুলের প্রতিষ্ঠানে শিক্ষা নিতে আসলো, প্রাথমিক কিছু যদি আদব আপনি বলে দিতেন সংক্ষিপ্তভাবে, তাহলে আমাদের দর্শকবৃন্দ যারা রয়েছে তারা থেকে অনেক উপকৃত হতে পারবে।
জি, একজন শিক্ষকের প্রথম ডিমান্ডটাই থাকে কিন্তু যখন আমি ক্লাস নিব তখন বাচ্চারা যাতে সাইলেন্ট থাকে, ক্লাসটা যাতে নীরব থাকে, মানে আমি যেটা মানে আমি যেটা পড়াচ্ছি সেটা যাতে অন্যরা সবাই মনোযোগ দিয়ে শুনতে পারে। দ্বিতীয় হচ্ছে রেসপন্স করা, আমি একটা মানে কথা বলছি, কথা বলার পরে যদি এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ একদিক দিয়ে বলবে আরেক দিক দিয়ে উত্তর আসবে। তো এখন যদি রেসপন্স না আসে, আমি শিক্ষক বলে যাচ্ছে বলে যাচ্ছে কিন্তু শিক্ষার্থীরা রেসপন্স করছে না, সেটাও হবে না, শিক্ষার মানে কাজটা সমাধান হবে না। এই জন্য শিক্ষার্থীদের উচিত যে শিক্ষক যা পড়াচ্ছে তার রেসপন্স করা, তার জবাব দেওয়া, শিক্ষক যেটা বলবে কায়মনে বাক্যে সেটা গ্রহণ করা। হয়তো সেটা আপনার বুঝে আসতেও পারে, নাও আসতে পারে, মনে করতে পারেন যে এটা তো এভাবে হলে ভালো হয়, এই অঙ্কটা এভাবে করলে তো আরো ভালো হয়, হয়তো শিক্ষক কোনো একটা কারণে আপনাকে এইভাবে শিখিয়েছে যেটা আপনার পরবর্তীতে কাজে আসবে। আমি তো জানি না যে আমি আমার লেভেলে পর্যন্ত আমি জানি এতটুকু এইভাবে এভাবে করতে হয়, কিন্তু তিনি কিন্তু উপরের কাজটাও জানেন, লেভেলটাও জানেন, এই রাস্তায় পৌঁছাইতে হলে, এই গন্তব্যে পৌঁছাইতে হলে এতগুলো ওয়ে আছে, কোন ওয়েটা তার জন্য ভালো হবে সে জানে। এই জন্য তার যে পরামর্শটা, তার যে গাইডলাইনটা, সেটাকে সেটা আমাদের ফলো
প্রাধান্য দেওয়া উচিত,
প্রাধান্য দেওয়া উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি যখন কথা বলবেন আমরা তো চুপ থাকবো, তার বসার স্থানে যাতে আমরা না বসে যাই। দেখা যায় যে শিক্ষক যেখানে বসেছে সেখানে ছাত্ররাও বসে যায়, অনেক সময় এরকম হয়। আবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন শিক্ষকরা কথা বলবে, যেমন আরেকজন টিচার দুজন শিক্ষক কথা বলছে ক্লাসে কোনো একটা বিষয় নিয়ে, ক্লাস সম্পর্কিত হয়তো বিষয় নিয়ে, তখন দেখা যাচ্ছে ছাত্ররা হট্টগোল করে, এই হট্টগোল যাতে না করে এই বিষয়টাও একটু খেয়াল রাখা। এরকম আরো বিষয় রয়েছে যে শিক্ষকের বিভিন্ন খেদমত করা, ওস্তাদের খেদমত করা
যতটুকু সম্ভব আর কি, টিচারের কথা শোনা, টিচারের খেদমত করা। আসলে বাস্তবে কি, আমরা যত বেশি, ওই যে বলা হয় না যে যত গুড় তত মিষ্টি, ওস্তাদের যত আদব আমরা করব বজায় রাখবো তত বরকত পাবো আমরা ইনশাআল্লাহ তারা। দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময়ও শেষের দিকে চলে এসেছে, অনেকটা আমরা জানতে পেরেছি শিক্ষকের আদব কিভাবে আমাদের বজায় রাখা উচিত, আমাদের বুজুর্গানের দিন কিভাবে আদব বজায় রেখেছেন। তো আল্লাহ তালা আমাদেরকে এ থেকে শিক্ষা নিয়ে আমল করার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তালা আবারও দেখা হবে পরবর্তী পর্বে, আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি। যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি।